exclusively on FusionBD.com.
ABC Radio 89.2 FM এর সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন। শুরু হয়ে গেছে কুয়াশা, আর প্রতিবারের মতন সঙ্গে আছে দুটো গল্প। প্রথম গল্পটি যেটি শুনবেন তার নাম হচ্ছে জাতিস্বর ভূত, লেখক প্রিয় রঞ্জন মৈত্র, আর পড়ে শোনাবে সেতু। এখন শুনবেন গল্পের প্রথম অংশ, আর তারপর একটা ছোট্ট ব্রেক নিয়ে চলে যাব সরাসরি দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরছি। শুনবেন এখন যে গল্পটি, তার নাম আবারও বলছি জাতিস্বর ভূত, লেখক প্রিয় রঞ্জন মৈত্র, এবং পড়ে শোনাচ্ছে সেতু। চলুন শুরু করি প্রথম পর্ব।
বাথাটা লাট্টুর মতো সাত পাক ঘুরিয়ে পিপিং বলল,
এমন অবস্থা করব যে আর কোনোদিন আমাদের অপমান করতে সাহস পাবে না মানুষের ছেলেগুলো।
লেঙ্কু তার ঠ্যাঙের একটা আঙুলকে চুইংগামের মতো চিবোতে চিবোতে বলল,
আসলে ওরা কোনোদিন ভূত পেতনি দেখেনি, তাই আমরা যে সত্যি আছি বিশ্বাস করে না। যদি একবার
ওকে থামিয়ে দিয়ে হারে হারে শব্দ তুলে খটখটি বলল,
নিজেরা না দেখুক, বইতে তো পড়েছে নাকি, আমাদের নিয়ে তো অনেকে অনেক বই লিখেছে।
লেঙ্কু এবার বলল,
ওদের বইতে যা লেখা রয়েছে তারপরে সবটাই আজেবাজে। এই তো সেই দিন বেড়াতে বেড়াতে যখন মুখুজ্জে বাড়ি গিয়েছিলুম, তখন সেই বাড়ির ছেলেটা তার বোনকে একটা গল্প পড়ে শোনাচ্ছিল। গল্পটা আমাদের নিয়েই, কিন্তু এমন লিখেছে যে হাসতে হাসতে মরে যায় আর কি। তা ওসব অবাস্তব গল্প সাহসী ছেলেরা বিশ্বাস করবে কেন শুনি?
পিপিং বলল,
বিশ্বাস করুক না করুক, তাই বলে অপমান করবে? বলবে ভূত চুত কিছু নেই, সব বুঝিরু কি? একটা ছেলে আবার বলে কিনা, যদি সত্যি কোনো ভূত দেখতে পেতাম তো তাকে চেনে বেঁধে কুকুরের মতো পুষতাম, কি সাংঘাতিক কথা, কি অপমান।
ভূতদের এসব কথাবার্তার মাঝখানে আগের ঘটনাটুকু বলি। বল্টু, দীপু, হরি, জয়, এরা সবাই ঠাকুরপাড়া ছেলে। প্রতিদিনই স্কুল মাঠে খেলতে যায় ওরা, ফেরে সন্ধ্যার সময়। গতকাল খেলা শেষে ময়নাপাড়ার সঙ্গে ফুটবল ম্যাচের ব্যাপারে আলোচনা করতে করতে ফিরছিল। সবার আগে হাঁটছিল হরি। কামারপাড়া ছাড়িয়ে মাটির রাস্তাটা গিয়ে উঠেছে খালের উপরে কাঠের পোল্টায়। পোল্টার আগে একটা বহুদিনের বটগাছ। ওই বটগাছের কাছাকাছি এসেই থমকে দাঁড়িয়েছিল হরি। সে দাঁড়াতেই দাঁড়িয়ে পড়েছিল দলের আর সবাই। একদিন আগেই ওই বটগাছেই গলায় দড়ি দিয়েছিল হারুর বাবা মতি। মতির সেই জীব বেরিয়ে আসা বিভৎস মুখটা মনে পড়তেই ভয়ে দাঁড়িয়ে পড়েছিল হরি। দীপু জিজ্ঞেস করেছিল, কি রে দাঁড়ালি কেন? হরি বলেছিল,
ওই গাছে ভূত আছে।
দীপু বলেছিল, ধুত ভূত চুত বলে কিছু নাই, ও সব বুঝরুকি। জয় বলেছিল,
ঠিকই বলেছিস।
ঝন্টু বলেছিল,
আমি যদি সত্যি কোনো ভূত দেখতে পেতাম তো তাকে চেন দিয়ে বেঁধে কুকুরের পোষার মতো পুষতাম।
ওরা যখন এরকম কথাবার্তা বলছিল তখন পিপিং নামের ভূতটা ঠ্যাং দিয়ে বটগাছের একটা ডাল আঁকড়ে ধরে মাথা নিচু করে দোল খাচ্ছিল। ওদের কথা শুনে রেগে গিয়েছিল সে। একবার ভেবেছিল তারা করে ছেলেগুলোকে, কিন্তু ঠিক সাহস পায়নি। যদি সত্যি ধরে নিয়ে গিয়ে চেন দিয়ে বেঁধে রাখে, মানুষকে বিশ্বাস নেই বাবা। ছুটে চলে এসেছিল ওদের আস্তানা হাজিরগড়ে। হাজিরগড় বলতে একটা ছোট্ট টিলার মতো, যার উপরে ঝোপঝাড় আর ভাঙাচোরা ইট পাটকেল ছড়ানো ছিটানো। একটা বড় বেলগাছও রয়েছে সেখানে, যে গাছে কোনোদিন বেল ফলেনি। গতকাল পিপিং ঘটনাটা বলেনি কাউকে। ওই ভয়ে পালিয়ে আসার জন্য যদি অন্য সব ভূতরা তাকে ভীতু বলে, ছিছি করে। যাই হোক, আজ আর চেপে থাকতে পারেনি সে, বলে ফেলেছে বন্ধুদের কাছে। তারপর তাদের মধ্যে কি কি কথা হচ্ছিল সেগুলোই আগে বলেছি। কিছুক্ষণ পরামর্শ করে পিপিং, লেঙ্কু আর খটখটি ঠিক করল, আজ যখন খেলে ফিরবে ঠাকুরপাড়া ছেলেরা, তখন ওরা এমন ভয় দেখাবে যে আর কোনোদিন ভূতদের হেলাফেলা করতে সাহস পাবে না। সব ঠিকঠাক করে সন্ধ্যার আগেই ওরা গেল সেই বটগাছ তলায়। একজন উঠল গাছে, অন্য দুজন লুকিয়ে রইল ধান খেতে। ঠাকুরপাড়ার ছেলেরা আজও একসঙ্গে ফিরছিল। বটগাছের কাছে এসে গতকালকের মতোই থমকে দাঁড়াল হরি। বলল,
গাটা কেমন যেন ছমছম করছে রে, ওর পিঠে একটা চাপড় মেরে দিব বলল। থুই, এক নম্বরের ভীতু। বলেছি না, ভূতচুত বলে কিছু নেই, ওসব বুঝুক। ওর কথা শেষ হল না, সকলে চমকে উঠল তিনটি অদ্ভুত মূর্তি দেখে। তিনটি মূর্তির চোখগুলো জ্বলছে নিপছে, আর একই সঙ্গে তারা হাসছে। আকাশ বাতাস কাঁপানো হাসি। হাসি থামিয়ে এক ছায়ামূর্তি বলল,
আমরা বুঝলু, আমাদের চেনে বেঁধে রাখবি, আর নে বাদ দেখি।
ঝন্টু, দীপু, জয় হরির দিকে এগিয়ে আসতে লাগল অদ্ভুত কিম্ভূত দেখতে পিপিন, লিঙ্কু আর খটখটি। এতক্ষণ ও অবাক চোখে ওদের দেখছিল ঠাকুর পাড়া চলবার। যখন দেখল খুবই কাছে এসে পড়েছে, তখন পরি মরি করে ছুটল সকলে। ছুটতে ছুটতেই আবার সেই আকাশ বাতাস কাঁপানো বিচ্ছিরি হাসি শুনতে পেল। ওর মধ্যে হঠাৎ দীপু শুনতে পেল কোন এক ভূত তার নাম ধরে ডাকছে, বলছে,
দীপু পাস নে, পাস নে, আমি তোর।
শেষ কি যে বলল ভূতটা শুনতে পেল না দীপু। ঠাকুরপাড়ার ছেলেরা পালিয়ে যাবার পর পোলটার কাছে ভাঙা দোকানটার পেছনে হঠাৎ হাত পা ছড়িয়ে কাঁপতে বসে দিদি। কাঁপতে কাঁপতে বলতে লাগলো,
হাই, একই করলুম, দীপুর যে মৃগি রোগ আছে, ভয় পেয়ে যদি ওর রোগ বেড়ে যায় তবে কি হবে, হায় হায় হায়, একই করলুম আমি।
পিপিংয়ের কথা শুনে অবাক হল লেঙ্কু আর খটখটি। ওরা যত থামাতে চায় পিপিংকে ততই কাঁদে সে। ওরা বুঝতে পারছে না যে আসলে কি বলতে চাইছে পিপিং। ওরা ভাবল নিশ্চয় মাথা খারাপ হয়ে গিয়েছে, নইলে এসব আবোল তাবোল ভোগবে কেন। এখনই ওকে বিচুটি পাতার রস খাওয়ানো দরকার। বিচুটি পাতার রস পাগল ভূতদের মহৌষধ, তবে ওই রস সহজে খেতে চায় না কেউ, ভীষণ ভয় পায়। লেঙ্কু খটখটিকে বলল,
চল রে খটখটি, বগল দাবা করে নিয়ে যায় পিপিংকে, ওকে বোধ হয় বিচুটি পাতার রস খাওয়াতেই হবে।
বিচুটি পাতার কথা কানে যেতেই কান্না থামিয়ে উঠে দাঁড়ালো পিপিং, বলল,
আমি পাগল হইনি রে, হঠাৎ গত জন্মের কথা মনে পড়ে গেছে আমার। গত জন্মে আমার নাম ছিল তাঁরাপদেও, বাড়ি ছিল ওই ঠাকুরপাড়ায়। বাড়িতে আমার মা, বউ, ভাই, ভাই বউ সবাই ছিল, হয়তো এখনো আছে। আমি নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মরে গিয়েছিলাম। ওই যে ছেলেগুলো, ওর মধ্যে একটা ছেলে নাম দীপু, ও আমার ভাইপো, আজ হঠাৎ চিনে ফেলেছি ওকে।
খটখটি বলল,
তোর মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে রে পিপিন, গত জন্মে কে কি ছিল বলতে পারে কেউ? চল চল বাড়ি চল।
ঘরে ফিরতে ফিরতে গত জন্মের আরো অনেক কথা বলল পিপিন, তবে তার কোনো কথাই বিশ্বাস করল না লেঙ্কু আর খটখটি। তারা গিয়ে এই অঞ্চলের ভূতদের ডাক্তার ঝিরঝিরকে সব বলল। ঝিরঝিরে বলল,
সবই পাগলামিতে ধরেছে, এখন থেকেই বিচুটি পাতার রস খাওয়ালে অল্পতেই সেরে যাবে।
পিপিংয়ের প্রবল বাধাদান সত্ত্বেও ওকে জোর করে ধরে বিচুটি পাতার রস গেলানো হল। সেই রস খেয়ে ছটফট করতে লাগলো পিপিং, কাঁদতে কাঁদতে বলল,
পাগল হইনি, আমার কথা সত্যি, কি মিথ্যে, ঠাকুর পাড়ায় গেলে প্রমাণ পাবে তোমরা।
কিন্তু ওর কোনো কথাই গ্রাহ্য করল না কেউ। পরদিনও আবার জোর করে বিচুটি পাতার রস গেলাল। পিপিং ভাবল, এখান থেকে না পালালে বাঁচবে না সে, কিন্তু কোথায় যাবে। অনেকক্ষণ ভেবে সে স্থির করল বাড়িতেই ফিরে যাবে, বাড়ির সবাইকে বুঝিয়ে বলবে সেই তারাপদ, দীপুর জেঠুমণি, মরে গিয়ে ভূত হয়েছে। বুঝিয়ে বললে নিশ্চয় বুঝবে সবাই, তারপর আবার সকলের সঙ্গে একসঙ্গে থাকতে পারবে সে। এইসব ভেবে বিকেল বেলা সকলের অলক্ষ্যে গড় থেকে বেরিয়ে পড়ল পিপিং। দিনের আলোয় মানুষের চোখ ভূতদের সহজে দেখতে পায় না বলে রাস্তা দিয়ে যেতে অসুবিধা হল না পিপিংয়ের। যতই সে ঠাকুরপাড়ার দিকে এগোতে লাগল, ততই পুরনো দিনের কথা মনে পড়তে লাগল। ওই তো কেষ্ট ডাক্তারের ডাক্তারখানা, ওই তো ভবনাথ পণ্ডিতের বাড়ি। বাড়ি চিনতে অসুবিধা হল না তারাপদ ওরফে পিপিংয়ের। রান্নাঘরের পেছনে একটা বড় চালতা গাছ আছে, ওই গাছ থেকে বাড়ির ভেতরের প্রায় সবটাই দেখা যায়। সেই গাছে গিয়ে উঠল পিপিন। সেখান থেকে সে দেখতে পেল তার গত জন্মের বউ লতা বারান্দায় বসে চাল বাঁধছে, আর তার ভাই বউ অর্থাৎ দীপুর মা কি যেন সেলাই করছে। মাকে এবং দীপুকেও দেখতে পেল পিপিন, দুজনে লুডো খেলছে। তার মানে ভয়ে দীপু আজ আর খেলতে যায়নি। দীপু ভালো আছে দেখে নিশ্চিন্ত হল পিপিন। ওর ইচ্ছে হল তখনই লাফ দিয়ে উঠোনে নামার, সবাইকে চমকে দিয়ে বলবে,
আমি এসেছি, আমি এবারের বড় ছেলে তারাপদ।
কিন্তু দিনের আলো রয়েছে, তাই আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তাছাড়া ওভাবে সবাইকে চমকে না দিয়ে আলাদা আলাদা ভাবে বুঝিয়ে বলাই হয়তো ভালো হবে। এইসব যখন ভাবছে পিপিন, ঠিক তখনই বাড়িতে ঢুকল দীপুর বাবা শ্যামাপদ। বারান্দায় দাঁড়িয়ে হাত নেড়ে কি যেন বলছে, সে শুনতে পেল না পিপিন। একটু বাদেই এলো অঘোর, সঙ্গে তার ভাই টগর। ওদেরকেও চিনতে পারল পিপিন। এই অঘোরদের সঙ্গে জমিজমা ইত্যাদি নিয়ে বহুদিনের ঝগড়া। অঘোরকে দেখতে যেমন মোষের মতো তেমনি গায়ে শক্তি। একবার ঝগড়ার সময় তারাপদকে দারুণ মেরেছিল সে। শ্যামাপদর সামনে দাঁড়িয়ে উত্তেজিতভাবে কথা বলতে লাগলো অঘোর। মাঠ পুকুরের মাছ ধরা নিয়ে বলছে সে। শ্যামাপদও বেশ গলা চড়িয়ে কথা বলছে। ওদের দুজনের কথা বলার ধরন দেখে পিপিংয়ের মনে হল এখনই হাত চালাবে চিরকালের মারকুটে ছেলে অঘোর। শ্যামাপদর যা চেহারা, দুটো চর খেলেই শুয়ে পড়বে মাটিতে। হঠাৎ পিপিং ভাবল, এই একটা সুযোগ, আমাকে দেখতে পাচ্ছে না কেউ, এই সুযোগে আমাকে মারার শোধটা নেওয়া যায় অঘোরের উপর। কথাগুলো ভাবতে না ভাবতেই পিপিং দেখল শ্যামাপদকে একটা চর কষিয়েছে অঘোর। আচমকা চর খেয়ে দুপাক ঘুরে গিয়ে কোনো মতে টাল সামলাল শ্যামাপদ। তারপর তেরে এলো অঘোরের দিকে। এবার দুটো ঘুষি ঝাড়ল টগর। ঘুষি খেয়ে পেট চেপে বসে পড়ল শ্যামাপদ। কান্নাকাটি পড়ে গেল বাড়িতে। মা কাঁদতে কাঁদতে কি যেন বললেন অঘোর টগরকে। ওরা শুনল কি শুনল না, পা দাপিয়ে বেরিয়ে গেল বাড়িতে। লাফ দিয়ে গাছ থেকে নেমে পড়ল পিপিং, ছুটে গেল ওদের দিকে। আবার লাফ দিয়ে উঠে দুজনের ঘাড়ে দুটো পা রেখে চুলের মুঠি ধরল। মাথায় মাথা ঠুকতে ঠুকতে বলতে লাগল,
আর মারবি শ্যামাপদকে, বল আর মারবি।
অঘোর টগর বুঝতে পারল না কে ওদের মাথা ঠুকছে। যন্ত্রণায় চিৎকার করতে লাগল তারা, বলতে লাগলো, পিপিং বলল,
আমি শ্যামাপদর দাদা তারাপদ, এখন থেকে বাড়িতেই থাকবো আমি, যদি কোনোদিন এ বাড়ির সঙ্গে গোলমাল পাকাবি তো ঘাড় মোটকে দেবো তোকে, মনে থাকে যেন।
এই কথা বলে ওদের ঘাড় থেকে নেমে দুজনের পিঠে দুটো লাঠি কষাল। এরপর সন্ধ্যা হল, মা আন্নিকে বসলেন, শ্যামাপদ পড়াতে বসল দীপুকে। শ্যামাপদর বউ রান্নাঘরে ঢুকল, আর লতা গেল তুলসীতলায় প্রদীপ দিতে। লতাকে একা পেয়ে ওর কাছে গেল পিপিং। লতা তুলসীতলায় প্রণাম সেরে মাথা তুলতেই পিপিং বলল,
লতা আমি আবার ফিরে এলাম।
চমকে পেছন ফিরল লতা। তারপর পিপিং এর অদ্ভুত বিচ্ছিরি চেহারা দেখে ভয়ে চিৎকার করে ছুটল শ্যামাপদর ঘরের দিকে। পিপিং ও গেল পিছন পিছন। শ্যামাপদর ঘরে ঢুকে কাঁপতে কাঁপতে লতা বলল,
ভূত।
শ্যামাপদ জিজ্ঞেস করল,
কোথায় ভূত, কোথায়?
তুলসীতলায়।
লণ্ঠন হাতে বাইরে এলো শ্যামাপদ। বাইরে এলেন শ্যামাপদর মা, বউ, দীপু। কেউ কিছু দেখতে পেল না। দীপু জিজ্ঞেস করল,
জেঠি ভূতটা দেখতে কেমন গো?
লতা যেমন দেখেছিল পিপিংকে তার বর্ণনা দিলে দীপু আবার বলল,
আমরাও তো প্রায় ওই রকমই দেখেছিলাম, তখন তোমরা বলেছিলে চোখের ভুল, এবার দেখলে তো? কিন্তু একটা ভূত আমার নাম ধরে ডেকেছিল, কেন বলতো?
দীপু প্রশ্নের উত্তর দিল না কেউ। শ্যামাপদর মা লতাকে কাছে বসিয়ে সবকিছু খুঁটিয়ে শুনলেন, তারপর কেমন যেন গম্ভীর হয়ে গেলেন। ওদের অলক্ষ্যে সবই শুনল বিপিন। ঠিক করল সবাই ঘুমিয়ে পড়লে মায়ের কাছে যাবে সে। মায়ের বরাবরই খুব সাহস, তিনি নিশ্চয় ভয় পাবেন না, আর তিনি যদি বুঝিয়ে বলেন তাহলে কেউ আর ভয় পাবে না। এইসব ভেবে রান্নাঘরের চালে বসে অপেক্ষা করতে লাগল সে। মা আজ লতার ঘরে শুতে গেলেন। তিনি দরজা বন্ধ করার আগেই ঘরে ঢুকল পিপিং। আলমারির পাশের কোণাটায় গিয়ে দাঁড়িয়ে রইল। লতা ঘুমানোর আগেই ঘুমিয়ে পড়ল মা। লতা ঘুমল তার একটু পরে। লণ্ঠনটা খাটের নিচে জ্বলতে লাগল। পিপিং গিয়ে দাঁড়াল খাটের পাশে। মায়ের মুখের উপর ঝুঁকে পড়ে ফিসফিসিয়ে ডাকল, মা মা মা। কয়েকবার ডাকতেই চোখ মেললেন মা, তারপরেই ভয়াত চিৎকার। মায়ের চিৎকারে ঘুম ভেঙে গেল লতার, সেও চিৎকার করে উঠল পিপিংকে দেখে। ততক্ষণে পিপিং বলতে শুরু করেছে,
মা আমি তারাপদ তোমার ছেলে, আমি মরে গিয়ে ভূত হয়েছি, আমি।
কিন্তু বেশি কিছু বলতে পারল না পিপিং। দরজা ধাক্কা দিচ্ছে শ্যামাপদ আর তার বউ। মা আর লতার চিৎকারে ঘুম ভেঙে গেছে তাদের, ছুটে এসেছে তারা। এত সব হইচইয়ে ভয় পেয়ে গেল পিপিং। সে তাড়াতাড়ি লুকিয়ে পড়ল অন্ধকার কোণটায়। উঠে গিয়ে দরজা খুললেন মা, তারাপদ কথা বললেন। শ্যামাপদর বউ বলল, আমি বইতে পড়েছি অপঘাতে যার মৃত্যু হয় তার আত্মা যদি আত্মীয়দের কাছে ঘোরাফেরা করে তাহলে অনেক সময় ক্ষতি হয়। মা বললেন, বেঁচে থাকতে যাকে খুব বেশি পছন্দ করত ভালোবাসত তাকে কাছে পেতে চায়। লতা বলল, অতৃপ্ত আত্মার অসাধ্য কিছুই নেই। শ্যামাপদ বলল,
তাহলে ব্যবস্থা কিছু করা দরকার, দিব্যও তো সেদিন খুব ভয় পেয়েছিল।
এবার মা বললেন, সকালে গিয়ে ঠাকুর মশাইকে ডেকে আনিস, তিনি কি বলেন দেখি। বাড়ির সকলের কথা শুনে মন খারাপ হয়ে গেল পিপিনের। সে বুঝল যা ভেবেছিল তা হবে না, এবারের কেউ তাকে আর আপন করে নেবে না। তাই সেই রাতেই সেখান থেকে বেরিয়ে পড়ল সে। তবে হাজিরগড়ে ফিরে গেল না, গেল না অন্য কোনো ভূতের রাস্তা নাই। চলতে চলতে অনেক অনেক দূরে চলে গেল।
এতক্ষণ ধরে শুনলেন আজকের প্রথম গল্পটি, যেটা পড়ে শোনাল সেতু। গল্পটির নাম ছিল জাতিস্বর ভূত এবং লেখক প্রিয়রঞ্জন মৈত্র। আর সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। দ্বিতীয় গল্পটি লিখেছেন ফাতিমা কাইমি, নামটি গল্পের শেষে একদম শুনতে পাবেন। এখন শুনবেন গল্পটির প্রথম পর্ব, চলছে কুয়াশা। এবিসি রেডিও 89.2 এফএম এ আপনার সঙ্গে আছি আমি শারমিন। প্রথম পর্বের শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকবেন। আজকে অ্যালার্মের শব্দ কানে আসার আগে ঘুম ভেঙে গেল অনুর্ণার। ঘুম ভেঙে পাশে ফিরতেই ঘুমন্ত মইনের নিষ্পাপ মুখটা চোখে পড়ল। সারাদিন অনেক পরিশ্রম করতে হয় মানুষটাকে। হঠাৎ করে কি যেন মনে পড়তেই তাড়াতাড়ি অনুর্ণা ডাকতে থাকে মইনকে,
এই মইন, এই মইন, তুমি এখন ঘুমিয়েছ, ওঠো তাড়াতাড়ি ওঠো।
উঠছি, আর পাঁচ মিনিট।
মইন আজকে 5 তারিখ, তুমি ভুলে গেছ।
কি, আমি তো একেবারে ভুলে গেছি। কয়টা বাজে?
6:30।
জলদি টেবিলে খাওয়া দাও, আমাকে 8টার মধ্যে অফিসে পৌঁছাতে হবে।
কিন্তু মইন,
তুমি তাড়াতাড়ি করো, হাতে একদম সময় নেই।
কিন্তু তুমি তো বলেছিলে আজকে ছুটি নেবে।
কি যে বলো, আজকে ইম্পর্টেন্ট একটা ক্লায়েন্ট মিটিং আছে।
অনুর্ণার কথা না শুনে তাড়াতাড়ি অফিসের জন্য রেডি হতে থাকে মইন। অনুর্ণার যতদূর মনে পড়ে তাতে আজকে মইনের অফিসে ছুটি নেওয়ার কথা ছিল, কারণ আজকে একটা বিশেষ দিন। কিন্তু মইন কি ভুলে গেছে আজকের তারিখ? কিন্তু এটা তো হওয়ার কথা না। মইন এমন ছেলেই নয় যে মইনকে ভালোবেসে বিয়ে করেছে অনুর্ণা। সে মইন অনেক বেশি দায়িত্বশীল। আজকের কথা মইন এভাবে ভুলে যেতে পারে? এসব ভাবতে ভাবতে নাস্তা বানাতে থাকে অনুর্ণা। হঠাৎ মইনের কণ্ঠস্বর ভেসে আসতেই তাড়াতাড়ি নাস্তা নিয়ে ডাইনিং রুমের দিকে যায় অরুণ।
অরুণা,
এই যে হয়ে গেছে আমার।
আরে তাড়াতাড়ি দাও, অনেক দেরি হয়ে গেছে আজকে।
মঈন, তুমি কি ভুলে গেছ?
নিউ কোথায়?
তোমার বন্যা, সে তো দেরি করে ঘুম থেকে উঠে তোমার মতো দৌড়াদৌড়ি শুরু করে দেবে।
আজকে ক্লাস কখন?
11টায় মনে হয়।
ও আচ্ছা।
মঈন,
অনেক দেরি হয়ে গেছে, আসি।
তুমি তো ঠিক করে কিছু খেলে না।
মিটিং শেষে খেয়ে নিব, তুমি চিন্তা করো না।
মঈনের আচরণ খুব একটা ভালো লাগলো না অরুণার কাছে। বারবার যেন মঈন কথা ঘুরিয়ে দিচ্ছে। এছাড়া মঈন তো প্রায় সব কথা অরুণার সাথে শেয়ার করে, কিন্তু আজকে যে মিটিং ছিল তা তো বলেনি। মনের মধ্যে কেমন যেন করে উঠল অরুণার। প্রায় 7 মাস হল বিয়ে হয়েছে, এর মধ্যে কখনো মঈনের কোনো আচরণে এতটা কষ্ট পায়নি অরুণা। কিভাবে ভুলে গেল যে আজকে অরুণার জন্মদিন? আজকে তো ছুটি নিয়ে কথা ছিল। এছাড়া আজকে নাস্তা করার সময় মঈনের আচরণও কেমন যেন লাগলো অরুণার। আজকে ভাই বোনের মধ্যে এক ধরনের অস্থিরতা বোঝা যাচ্ছে। না, শুধু শুধু এসে ভাবছে অরুণা। মঈন হয়তো কাজের চাপে ভুলে গেছে, মনে পড়লে অবশ্যই একটা ফোন করবে। সকাল থেকে অনেক ফোন আসতে থাকে অরুণার কাছে, সবাই ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। দেখতে দেখতে প্রায় বিকেল হয়ে গেল, কিন্তু মঈন তো ফোন করল না একবারও। মনের মধ্যে এক অজানা ভয় ভর করল অরুণার। আর ঠিক তখনই টেলিফোন বেজে উঠল।
হ্যালো, হ্যালো, হ্যালো ভাবি।
হ্যাঁ মিমো, বলো।
ভাবি, আমি না খুব বিপদে পড়েছি, তুমি একটু আসতে পারবে?
বিপদ? কিসের বিপদ?
তুমি আসতে পারবে একটু?
হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। কিন্তু তুমি কোথায় বলো তো?
তুমি বাসা থেকে বের হয়ে রাস্তা পার হয়ে এসো, আমি এখানেই দাঁড়িয়ে আছি।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, এক্ষুনি আসছি।
বাসা থেকে বের হয়ে গেল অরুণা। ননদ হওয়া সত্ত্বেও নিজের বোনের মতো ভালোবাসে মিমোকে। কে জানে কি বিপদ ঘটিয়েছে, এত করে বলেছে যেন বিকেলের মধ্যে বাসায় ফিরে, কিন্তু কে শোনে কার কথা। বাসা থেকে বের হয়ে রাস্তা পার হয়ে ওপারে যেতেই চোখে পড়ল মিমোকে।
কি হয়েছে বলো তো? তোমাকে ছিনতাইকারী ধরেছিল নাকি?
আমাকে ছিনতাইকারী? কি যে বলো তুমি ভাবি।
তাহলে তাহলে কি বিপদ হয়েছে?
আসো আমার সাথে আসো বলছি।
কোথায় যাবো?
এই যে সামনের ওই রেস্টুরেন্ট।
এই মেয়ে, ডাক্তার না তোমাকে বাইরের খাবার খেতে নিষেধ করেছে? কোনো বাইরের খাবার খাওয়া যাবে না।
আহা ভাবি, প্লিজ চলো না,
এই তোমার বিপদ।
আমি তোমাকে খেতে খেতে সব বিপদের কথা বলবো, আসো আমার সাথে।
আজই মেয়ে একটা,
ঠিক আছে চলো।
এখন যেন ব্যাপারটা অনেকটা ধরে ফেলেছে অরুণা। তারপরও চুপচাপ মিমোর সাথে যেতে থাকে, মুখে সূক্ষ্ম হাসি দেখা নিয়ে। রেস্টুরেন্টের লাইট অফ, বলতে গেলে তেমন কিছুই দেখা যাচ্ছে না। খুব সাবধানে সামনের দিকে এগিয়ে যেতে থাকে মিমো আর অরুণা।
Happy birthday to you, dear Anunna, happy birthday to you.
তোমরা সারপ্রাইজটা কেমন ছিল ভাবি?
ভালো ছিল, কিন্তু আমি বুঝে গেছিলাম কিছুটা।
কিভাবে বুঝলে?
সকালবেলা তোমার আচরণে প্রথমে একটু কষ্ট পেয়েছিলাম ঠিকই, কিন্তু কেন জানি মনে হচ্ছিল।
যত যাই বলো, সারপ্রাইজটা কিন্তু অনেক ভালো ছিল।
আশিক ভাই, কি অবস্থা আপনার, কখন এসেছেন?
আরে তোমার জন্মদিনের কথা শুনে কি আর বাসায় থাকতে পারি, মাথা ব্যথা নিয়ে চলে এসেছি।
আরে মঈন, এটা কিন্তু অন্যায় হচ্ছে তোমার।
আর ধর, কোন অন্যায় ফন্যায় হয়নি, ডাক্তারের আবার কিসের মাথা ব্যথা? আর আমরা ছাড়া ওর আশীর্বাদ কে? আমরা এটা কেয়ার করবো।
এটা ঠিক বলেছ।
হয়েছে হয়েছে, এখন আমরা কেক কাটবো, চলো চলো।
হ্যাঁ চলো চলো।
কেক কেটে একেবারে রাতে ডিনার করে বাসায় ফিরল অনন্যা মরিনা নিয়ে। আশিককে আজকে বাসে থেকে যাওয়ার জন্য অনেক জোরাজুরি করার পরেও সে বাসে ফিরে গেছে। কাজের অনেক চাপের মধ্যে থাকে, যে সময় বের করে এসেছে সেটাই অনেক। আশিক অনেক কাছের বন্ধু মইনের, স্কুল কলেজে একসাথে ছিল ওরা দুজন। এছাড়া মইনের বাবা মা মারা যাওয়ার পর মইনার মিমু পাশে ছিল আশিক, বিপদে আপদে সব রকমের সাহায্য করেছে আশিক। অনন্যাকে নিজের বোনের মতো স্নেহ করে আশিক। সব থেকে বড় কথা, মইন আর অনন্যার বিয়েটা নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছে সে। মইনের পরিবারে বাবা মা মারা যাওয়ার পর একমাত্র অভিভাবক ওদের ফুফু, কিন্তু তিনি মইন আর অনন্যার বিয়েটা মেনে নেননি। অনেক ঝামেলাও করেছেন এই বিয়ে নিয়ে, কিন্তু সব আশিক নিজে হাতে সামলেছে। সত্যি এই যুগে এমন বন্ধু পাওয়াই যায় না। ড্রয়িং রুমে বসে গল্প করতে করতে প্রায় অনেক রাত হয়ে যায়। এদিকে মিমু অনেক আগেই নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে।
তোমরা দুই ভাই বোন ভালোই অভিনয় জানো।
একটু অভিনয় জানা ভালো, কাজে লাগে।
আচ্ছা আজকে তোমার অফিসে মিটিং ছিল না তাহলে?
ছিল, কিন্তু সেটা অফিসে না, আমি আর মিমু বসে মিটিং সেরে ফেলেছি।
আমার এই বার্থডে সারপ্রাইজ নিয়ে?
না, অন্য একটা ব্যাপারে।
কোন ব্যাপারে?
ভাবছি কোথা থেকে ঘুরে আসলে কেমন হয়।
তোমার অফিস থেকে ছুটি দেবে?
সেটা তো দেবে না, কিন্তু চেষ্টা করতে সমস্যা কি।
আচ্ছা মইন, ফুপি কি আমাকে কখনো মেনে নেবে না?
এখানে আবার ফুপির কথা আসলো কোত্থেকে?
না, এই ব্যাপারটা আমাকে খুব কষ্ট দেয় জানো। আসলেই তো, আমাকে বিয়ে না করে তুমি আরো ভালো মেয়েকে বিয়ে করতে পারতে।
আমার তো অন্য কোনো মেয়েকে লাগবে না, আমার তোমাকে লাগবে, কারণ আমি শুধুমাত্র এই অনন্যা সুপ্তিকেই ভালোবাসি।
কিন্তু আমার তো কেউ নেই, বলতে গেলে তুমি আমাকে অনেকটা দয়া করে বিয়ে করেছ।
তুমি ফুপির এই সমস্ত কথা এখনো ধরে বসে আছো? শোনো, আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমার সাথেই সংসার করব। তোমার বাবা মা আছে কি নেই তাতে আমার কিচ্ছু যায় আসে না। আরে বাবা মা তো আমারও নেই।
তাও আমার মাঝে মাঝে এটা নিয়ে খুব খারাপ লাগে মইন।
এগুলো মাথা থেকে ফেলে দাও, এবার কাজের কথা বলো, কোথায় যাওয়া যায় বলো তো।
ওহো, এত রাতে আবার কে এলো?
মনে হয় পাশের ফ্ল্যাটের ভাবি।
উনি তো বাসায় নেই, সাত দিনের জন্য বাপের বাড়ি গেছেন।
যাই, আমি দেখে আসি কে এলো। কাকে চাই?
আপনার বাসায় কি কোনো লাশ আছে?
না না না, এখানে কোনো লাশ নেই।
আপনি একটু খুঁজে দেখুন, এখানে অবশ্যই একটা লাশ আছে।
না না, আপনার কথা ভুল হচ্ছে, এখানে সত্যি কোনো মানুষ মারা যায়।
আমার কোনো ভুল হচ্ছে না, আপনি একটু খুঁজে দেখুন, একটা রক্তাক্ত লাশ খুঁজে পাবেন, যার জিভ অনেকটা বের হয়ে আছে।
না না, এখানে কোনো লাশ নেই জানতো।
কি হলো, কে এসেছে?
দরজার কাছে যাও না।
কিন্তু কেন, কি হয়েছে?
আমাকে একটু পানি দাও।
দাঁড়াও দিচ্ছি।
টেলিফোন করো তো দারোয়ানকে, এখন রাতে কারা না কারা ঢুকে গেছে আর কে মারা গেছে এটাও জিজ্ঞেস করো।
মারা গেছে? কে মারা গেছে?
আমাকে তো বললো কে যেন মারা গেছে।
আমার জানা মতে আজকে এই অ্যাপার্টমেন্টের কেউ মারা যায়নি।
আচ্ছা দাঁড়ো, আমি নিচে দারোয়ানকে ফোন দিচ্ছি।
তুমি বসো তো, আমি ফোন দিচ্ছি।
জানো লোকটার আচরণ কেমন যেন ছিল?
দারোয়ান ফোন ধরছে না তো।
ধরছে না?
দাঁড়াও আবার দি।
মেজাজ খারাপ হয় না? দরকারের সময় যদি কাউকে না পাওয়া যায়।
না, অনেকবার তো দিলাম, ধরছেই না।
আমি ডাকি বারান্দা দিয়ে।
শুনতে পাবে?
দোতলা থেকে তো শুনতে পাওয়ার কথা।
দেখো পাও কি না।
রশিদ, এ রশিদ,
ঘুমিয়ে গেছে মনে হয়।
আরে ঘুমিয়ে গেলে তো কেটে তাওয়া দেওয়ার কথা, এই সমস্ত উল্টাপাল্টা মানুষ বাসের ভিতরে ঢুকলো কিভাবে?
আচ্ছা শোনো, এখন আর রাগ করো না তো, কালকে সকালে জিজ্ঞেস করো।
কিন্তু গেট যদি খোলা থাকে তাহলে তো অন্য সমস্যা হতে পারে, চোর ঢুকে যেতে পারে।
আরে তুমি এত চিন্তা করো না।
কিন্তু
ঘুমাও তো, আমি তো বলছি ঘুমাও এবার।
কালকে দেখি কি করা যায়।
আশঙ্কা ও রাগ নিয়ে ঘুমোতে গেল বই। কিছুতে যেন মাথা থেকে সম্পূর্ণ বের করতে পারছি না একটু আগের ঘটনা। আচ্ছা কেউ মজা করল না তো, নাকি আসলে কেউ মারা গেছে এই অ্যাপার্টমেন্টে? হয়তো ভুল করে তাদের ফ্ল্যাটে চলে এসেছে, কিন্তু কেন যেন ওই ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিতেই পারছি না বই। ও তো এত ভীতু না, তাহলে কেন এই যুক্তি দিয়ে ব্যাখ্যা করা ঘটনাটাকে মেনে নিতে পারছে না? দেখি ব্যাখ্যাটা তার মস্তিষ্ক নিতে চাইছে না। অনেক কিছু ঘুরছে মইনের মাথায়। না, কাল সকালের আগে কিছুতেই নিশ্চিতভাবে বলা যায় না। কাল সব কিছুর উত্তর পাওয়া যাবে। পরদিন সকালে খাবার টেবিলে নাস্তা করতে করতে গতকাল রাতের ঘটনা নিয়ে প্রশ্ন করে নিল।
ভাবি জুস দাও তো আর একটু। আচ্ছা ভাইয়া, কাল রাতে আমার ঘর থেকে শুনলাম তুই দারোয়ানকে ডাকছিস, এত রাতে কি হয়েছিল?
আর বলিস না, কাজে ফাঁকি দেয়, অনেক ফাঁকিবাজ।
আহা বাদ দাও না, এমন তো হতে পারে, ও ঘুমিয়ে পড়েছিল।
গেট তালা না দিয়ে ঘুমিয়ে পড়েছিল?
আমি তো কিছুই বুঝতে পারছি না।
শোন, কাল রাতে বাসায় এক লোক এসে কলিং বেল দিল, আমি গিয়ে দরজা খুলতেই বলে আপনার বাসায় কি কোনো লাশ আছে? আমি বললাম নেই, তারপর বলে খুঁজে দেখুন ঠিক লাশ পাবেন।
অনেক ইন্টারেস্টিং তো?
এটা মোটেও ইন্টারেস্টিং না। লোকটার পোশাক ছিল একদম সাদা, বলতে পারিস কাফনের কাপড়ের মতো। শুধু তাই না, ওর হাইট অনেক বেশি ছিল।
তোর সাথে মজা নিয়েছে। আমি তো তোমার ভাইকে বারবার এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কে শোনে কার কথা? কাল রাত থেকে এই নিয়ে চিন্তা করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আমার ভাইয়া তো এত ভীতু না। আচ্ছা শোনো, আজকে তুমি দারোয়ানকে ঝাড়ি দিয়ে দিও, ঠিক আছে?
এটা আবার বলা লাগে? আরেকটা জিনিস হলো, এখানে ভীতু আর কিচ্ছু নেই। ব্যাপারটা আমার সাথে হয়েছে তো, তা আমি বুঝছি। হাজার বোঝালো তোমরা কিচ্ছু বুঝবা না, টেরো পাবা না।
আচ্ছা ঠিক আছে বাবা, এখন তাড়াতাড়ি নাস্তাটা অন্তত করো।
নাস্তা শেষ করতে করতে মইনের কিছুটা দেরি হয়ে যাওয়ায় তখন আর কিছু বলেনি দারোয়ান রশিককে। বের হওয়ার সময় মই লক্ষ্য করল রশিদ কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে। অফিসে পুরোটা সময় কাজে মন বসাতে চাইলেও কেন যেন বারবার কাল রাতের ঘটনা মনে পড়ে যাচ্ছিল মইনের। এমন ভাবে মনে দাগ কেটে যাওয়ার ঘটনাটা কি আসলে? ঘটনাটা কি আসলেই এতটা সাধারণ? অফিসে বসে ছটফট করতে থাকি মই। মুড হালকা করতে কয়েকবার কল দেয় অনন্যাকে, কিন্তু অনন্য ফোন ধরছে না। অজানা এক আতঙ্ক ভর করে মইনের মনে, কি করবে বুঝতে পারে না মই। বসকে বলে অফিস ছুটে কিছুক্ষণ আগেই অফিস থেকে বেরিয়ে যায়। বাসের নিচে এসে একটা বড় নিঃশ্বাস নিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকে মই। দারোয়ান রশিদ একটা কাঠের চেয়ারে বসে আছে, দেখে মনে হচ্ছে সেও যেন মইনের জন্য অপেক্ষা করছিল এতক্ষণ ধরে।
কি অবস্থা রশিদ?
এই তো স্যার।
কাল রাতে কখন ঘুমিয়েছিলে?
ম্যাডাম যাওয়ার পরপর।
ম্যাডাম যাওয়ার পরপর মানে?
রাত একটার দিকে ম্যাডাম এসে আমার কাছ থেকে চাবি নিয়ে গিয়েছিল, তারপর আমি শুয়ে পড়ছিলাম।
কাল রাত একটায় অনন্যা তোমার ঘরে এসেছিল?
জি স্যার।
মিথ্যা কথা আমি একদম পছন্দ করি না রশিদ।
স্যার আমি কোনো কথা মিথ্যা বলতেছি না। স্যার আমি কেন মিথ্যা কথা বলে যাব বলেন তো?
আচ্ছা আগে আমার কিছু কথার উত্তর দাও। কালকে 12টার দিকে সাদা পোশাক পরা কোন লোক বাসায় এসেছিল, ঢুকতে দেখেছ?
না তো স্যার।
তুমি গেট কখন লাগিয়েছিলে?
রাত 11টার কিছু আগে, আর চাবি ম্যাডাম নিয়ে গিয়েছিলেন।
আচ্ছা এ বাসে কি কেউ মারা গেছে, মানে কোনো ফ্ল্যাটে?
না তো স্যার, মারা গেলে তো জানতেই পারতাম।
আচ্ছা এই বিল্ডিং এ তো নতুন কোনো ফ্যামিলিও আসেনি?
না স্যার।
আচ্ছা ঠিক আছে
স্যার।
কিছু বলবে?
না স্যার কিছু না।
দারোয়ান রশিদের কথা শোনার পর থেকে মাথাটা হালকা ঘুরছে মইনের। লিফটের সামনে দাঁড়িয়ে নিজের মনকে বিভিন্ন যুক্তি দেখাতে থাকে। লিফট তখন ঠিক নয় তলায়। লিফটের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে কেমন আনমনা হয়ে যায় মই। হঠাৎ খুলে যায় লিফটের দরজা। সামনে দিকে তাকাতেই মই দেখতে পায় লিফটের ভেতর দাঁড়িয়ে থাকা সেই গতকাল রাতে সাদা কাফন পরা লোকগুলোকে। লিফটে একজন নয়, অনেকগুলো সাদা কাফন পরা লোক দাঁড়িয়ে আছে। এরা কি বেঁচে আছে? এরা কি সবাই লাশ? মই নিজের শরীরের সব শক্তি দিয়ে চিৎকার দিতে চাইছে কিন্তু পারছে না। সারা শরীর যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। কি করবে বুঝতে না পেরে চোখ বন্ধ করে ফেলে মই। তারপর আবার চোখ খুলি। না, কেউ তো নেই লিফটের ভেতর। তাহলে কি মই এতক্ষণ ভুল দেখছিল? হয়তো এই ব্যাপারটা নিয়ে অতিরিক্ত চিন্তা করার ফলে ওর মস্তিষ্ক ওকে বার বার এইসবই দেখাচ্ছে। এক পা এক পা করে লিফটের ভেতর ঢুকে মই। কপালে তখনও বিন্দু বিন্দু ঘাম। লিফটের বাটনে প্রেস করে শান্তভাবে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে মইনের মনে হতে থাকে তার পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে। এতক্ষণ ধরে শুনলেন আজকের গল্পের প্রথম পর্ব। গল্পটি দীর্ঘ হওয়ার কারণে আমি এবং গল্পে এত সাসপেন্স যে কারণে আমি আর মাঝখানে কোনো কথা বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি পুরো গল্পটা আপনারা একজনে শুনুন, মাঝখানে আমি ফিরলেও কোনো ইন্টারাপশন করতে চাচ্ছি না। তো তাই চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে, আপনার সঙ্গে আছি আমি শারমিন। শুনবেন এখন দ্বিতীয় পর্ব।
আমি আপনার পাশেই দাঁড়িয়ে আছি।
আমি ভুল শুনছি, সবই আমার মনের ভুল।
আপনি অবশ্যই একটু খুঁজে দেখবেন, আপনার বাসায় লাশ আছে।
না,
অনেক অনেক লাশ।
কোন লাশ নেই আমার বাসায়, কোনো লাশ নেই। অনন্যা দরজা খোলো, অনন্যা দরজা খোলো।
আবার এখন আসার আর সময় পায় না। উফ, মন মতো যে একটু কাজ করবো তারও কোনো উপায় নেই।
অনন্যা,
কে? মঈন,
জলদি দরজা খোলো।
কি হয়েছে তোমার, এই অবস্থা কেন?
দরজাটা তাড়াতাড়ি বন্ধ করো।
কি হয়েছে মঈন, বলো আমাকে।
আমি আবার কাল রাতের ওই লোকটাকে দেখেছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি একটু ঠান্ডা হও তো। তোমার অনেক পরিশ্রম হচ্ছে কদিন ধরে, তোমার রেস্ট দরকার। এ সময় সাথে
মিমু কোথায়?
এখনো বাসায় আসেনি।
কেন এত দেরি হয় কেন ওর? এখনো বাসায় আসেনি কেন?
ও আসতে সব সময় দেরি করে। আচ্ছা তুমি এত তাড়াতাড়ি এলে কেন বলো তো?
কাজে মন দিতে পারছিলাম না।
ওকে, তুমি একটু রেস্ট নাও, আমি রান্নাঘরে আমার কাজগুলো সেরে আসছি।
আচ্ছা যাও।
মইনকে দেখে রান্নাঘরের দিকে আসে অনন্যা। মইনকে নিয়ে খুব চিন্তা হচ্ছে ওর। এভাবে চলতে থাকলে তো সমস্যা আরো বড় আকার ধারণ করবে। না, যেভাবেই হোক কোনো একটা ব্যবস্থা অনন্যাকে করতেই হবে। দেরি না করে কাজ শুরু করে দেয় অনন্যা। প্রায় অনেকক্ষণ ধরে অনন্যা কোনো সাড়া শব্দ না পেয়ে বেডরুম থেকে রান্নাঘরের দিকে আসে মই। রান্নাঘরের পাশ থেকে কেমন একটা পোড়া গন্ধ নাকে আসে ওর। নিশ্চয় চুলায় কিছু পুড়ে যাচ্ছে। রান্নাঘরে ঢুকতে অবাক হয়ে যায় মই। অনন্য নেই রান্নাঘরে। শুধু তাই নয়, যে পোড়া গন্ধের উৎস খুঁজতে খুঁজতে মই এসেছে রান্নাঘরে, সে গন্ধ আসলে রান্নাঘর থেকে নয়, উপরে স্টোর রুম থেকে আসছে। মই ধীরে ধীরে উপরে উঠতে থাকি। স্টোর রুমে ঢুকতে চমকে ওঠে মই।
তুমি উঠে আসতে গেলে কেন কষ্ট করে?
তুমি একটা পোড়া গন্ধ পাচ্ছ না?
পোড়া গন্ধ কোথায়? না তো,
তুমি এখানে কি করছো?
আরে বাবা, আমি তো এখানে তেল নিতে এসেছিলাম।
অরুণা, অরুণা, এটা কি? হ্যাঁ দেখো দেখো।
কোথায়, কি দেখাচ্ছ?
কত রক্ত এখানে, এখানে এত হাড়, এগুলো তো মানুষের শরীরের হাড়।
কি বলছো এগুলো তুমি? এখানে কোনো হাড় নেই, কোনো রক্ত নেই মঈন, সব তোমার মনের ভুল।
তুমি কেন দেখতে পাচ্ছ না এই যে, এই যে কত রক্ত!
আমার সাথে ঘরে চলো মঈন, তোমার রেস্ট দরকার। আমরা কালকে ডাক্তারের কাছে যাব।
এই রক্তগুলো পরিষ্কার করতে হবে, অনেক বাজে গন্ধ এই রক্তে। তুমি একটু বোঝার চেষ্টা করো, অনেক লাশ আছে এখানে।
এগুলো কিছু নেই এখানে, তুমি ভুল দেখছো মঈন, তুমি ভুল দেখছো।
আমার অনেক খারাপ লাগছে, আমার মনে হচ্ছে আমি মরে যাব।
প্লিজ তুমি আমার সাথে ঘরে চলো।
মঈনের অবস্থা সহ্য করতে পারছিল না অনন্যা, যেভাবেই হোক এই সমস্যার সমাধান করতেই হবে। মঈনকে বেডরুমে নিয়ে অনেকক্ষণ ধরে মাথায় পানি দেয় অনন্যা। প্রায় এক ঘন্টা ছটফট করার পর ঘুমিয়ে পড়ে মঈন। মঈনের এই অবস্থা চলতে থাকলে অনেক বড় সমস্যা তৈরি হয়ে যেতে পারে। কি করবে কিছু বুঝতে পারছে না অনন্যা। এসব কথা বাসায় ফিরলে কিছুতেই মিমুকে বলা যাবে না, শুধু শুধু চিন্তা করবে আর ভয় পাবে। অনেকক্ষণ ধরে একদম প্রথম থেকে সব নিয়ে ভাবতে থাকে অনন্যা। এখন শুধুমাত্র একটা পথই খোলা আছে, কালকে সব ঠিক করে ফেলবে। এভাবে আর চলতে দেওয়া যায় না। ভাবতে ভাবতে হঠাৎ করে অনন্যার মনে হতে থাকে অনেকক্ষণ ধরে কলিং বেল বাজছে।
কে আসলো আবার? মিমু মনে হয়। কি হলো ভাবি, এত দেরি করলে যে দরজা খুলতে? না না, ঘুমিয়ে পড়েছিলাম একটু। ভাইয়া এসেছে? হ্যাঁ, অনেক ক্লান্ত তো, তাই ঘুমিয়ে গেছে ও।
ও আচ্ছা।
মিমু, তোমার সাথে একটু কথা আছে আমার।
হ্যাঁ বলো।
তুমি তোমার ঘরে গিয়ে ফ্রি হও, আমি 10 মিনিট পরে আসছি।
আচ্ছা ঠিক আছে।
না না, আচ্ছা থাক, তোমাকে কাল সকালেই না হয় বলবো।
ভাবি, ইম্পর্টেন্ট কিছু কি?
না না, কালকে না হয় বলবো।
মিমুর কাছ থেকে পুরো ব্যাপারটা গোপন করে গেল অনন্যা। একে তো ছোট মানুষ, তার উপর আবার ভয় পেতে পারে, তাই আর বলল না মিমুকে। সারা রাত এই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তা করল অনন্যা। পাশে ঘুমিয়ে থাকা মঈনের দিকে তাকিয়ে থাকে সে। কালকেই মঈনকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। ভাবতে ভাবতে চেয়ারে বসে ঘুমের রাজ্যে ডুবে যায় অনন্যা।
সকাল হয়ে গেছে, তুমি এখনো চেয়ারে বসে ঘুমোচ্ছ যে?
বসেছিলাম, কখন ঘুমিয়ে গেছি টেরই পাইনি। তুমি কখন উঠেছো? আর মেমু কি কলেজ চলে গেছে?
হ্যাঁ, অনেকক্ষণ আগে।
আমাকে আরো আগে ডাকবে তো, আমার অনেক কাজ আছে। আমার,
হ্যাঁ আমারও কিছু কথা জানানোর আছে তোমাকে।
কার ব্যাপারে? আগে বলো তুমি অফিস কখন যাচ্ছ?
আজ আমি অফিসে যাচ্ছি না।
কেন? অফিসে কেন যাবে না?
অন্য কাজ আছে।
তোমাকে অনেকটা ভালো লাগছে কিন্তু আজকে, বেশ ফিট লাগছে, অফিসে যাও।
আমি ভাবছিলাম আজকে তোমাকে নিয়ে একটু বের হব।
হ্যাঁ সেটা তো আমি ভাবছিলাম,
কিন্তু সেটা অফিসে ছুটি না নিলে সম্ভব না।
সম্ভব? তুমি না হয় একটু আগে অফিস থেকে বের হবে, তারপর দুজন একসাথে ডাক্তারের কাছে যাব, আমি রেডি হয়ে ওয়েট করবো তোমার জন্য, কি বলো?
আমি অনেকদিন ধরে ভাবছিলাম একটা ব্যাপার নিয়ে।
কার ব্যাপারে?
এই এই আশিকের ব্যাপারে।
আশিক? কেন?
এই আশিক যে মন মনে এমন একটা কিছু ভাবতে পারে তা আমি ভাবতেও পারিনি।
আমি তো কিছু বুঝতে পারছি না।
শোনো তাহলে।
সব বোঝাতে থাকে অরুণাকে। সব শুনে অবাক হয়ে যায় অরুণা। আশিক এমন বলতে পারল, অনন্য আশিককে অনেক আলাদা ভাবত, কিন্তু আশিক এটা করলো কিভাবে? অনেকক্ষণ এই বিষয়ে কথা বলে অফিসের জন্য বাসা থেকে বেরিয়ে যায় মইন। তারপর মইন আর ফেরেনি।
মিমু, মিমু তোমার ভাইয়াকে একবার কল দাও তো। ভাবি, ফোনটা তো বারবার বন্ধ বলছে। ওর তো আমাকে নিয়ে বাইরে যাওয়ার কথা। কখন যাওয়ার কথা ছিল? বিকেলের দিকে। এখন তো রাত হয়ে গেছে। তোমাকে কল দিয়েছিল অফিসে যাওয়ার পরে? হ্যাঁ, আমাকে একবার ফোন দিয়েছিল তো। কি বলেছিল? আমাকে রেডি হতে বললো, বললো সে তাড়াতাড়ি চলে আসবে।
দাঁড়াও, আমি ভাইয়ার অফিসে একটা ফোন দিই।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করো, তাই করো।
তোমার কাছে নাম্বার আছে?
হ্যাঁ আছে তো। দাঁড়াও, এই নাও, তোমার ভাইয়াকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে আমার।
দাঁড়াও, রিং হচ্ছে। হ্যালো,
হ্যালো, আমি মইন আহমেদের বোন বলছি। উনি কি অফিসে আছেন? বেরিয়ে গেছে।
কখন
কখন বেরিয়ে গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি বলল? ভাইয়া বিকেলেই অফিস থেকে বেরিয়ে গেছে।
তাহলে মইন এখন কোথায়?
চিন্তা করো না ভাবি, দেখো কোনো সমস্যা হবে না, কিচ্ছু হবে না।
মইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিকেল থেকে রেডি হয়ে মইনের জন্য অপেক্ষা করছিল অনন্যা, কিন্তু বিকেল পেরিয়ে প্রায় রাত 11টা বাজে, কিন্তু মইনের কোনো খবর নেই। ফোনে বারবার চেষ্টা করার পরে পাওয়া যাচ্ছে না মইনকে। অফিসে ফোন দিয়ে জানা যায় মইন বিকেলের দিকে অফিস থেকে বেরিয়ে গেছে, কিন্তু কোথায় গেছে মইন? কান্নায় ভেঙে পড়ে অনন্যা। অনেক কষ্টে রাত পার করে পরদিন সকালবেলায় থানায় গিয়ে এত নিখোঁজ ডায়েরি করে আসে অনন্যা আর মিমি। খবর পেয়ে বাসায় এসে পরে মইনের ফুপু দামিনে হোসেন এসে অনেকটা জোর করে মিমিকে তার বাসায় নিয়ে যান। এখন পুরো বাসায় অনন্যা একা, একা বাসায় যেন তার দম আটকে আসছে। পরদিন সকালবেলা ইন্সপেক্টর ফারদিন আসেন মইন নিখোঁজ রহস্যের সমাধানে।
আপনি ওনার স্ত্রী অনন্যা শক্তি?
জি।
ওনার সাথে শেষ কখন কথা হয়েছে আপনার?
তখন প্রায় বিকেলবেলা।
কি বলেছিলেন তিনি?
বলেছিল রেডি হয়ে থাকতে, ও তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে বের হবে।
কোথায় যাওয়ার কথা ছিল?
আমি ডাক্তারের কাছে যেতাম।
ডাক্তারের কাছে কেন?
ওর একটু মানসিক চাপ যাচ্ছিল, অনেক কাজের চাপ তো।
আপনি কি কাউকে সন্দেহ করেন?
হ্যাঁ, আমি একজনকে সন্দেহ করি।
কোন শত্রু?
মইনের বন্ধু। বন্ধু না, বন্ধুরূপী শত্রু, আশিক সালাম।
কোন কিছু নিয়ে কি ঝামেলা চলছিল তাদের মধ্যে?
আশিকের কাছে মইন কিছু টাকা পেত, মইন সে টাকা চাইতেই আশিক তা অস্বীকার করে আর বলেছে বেশি বাড়াবাড়ি করলে এর ফল ভালো হবে না।
আচ্ছা, আপনাদের সাথে আর কেউ থাকে না?
আমার একমাত্র ননদ মিমু থাকে আমাদের সাথে।
তিনি কোথায়?
আমার ফুপু শাশুড়ি আজকে এসে ওকে নিয়ে গেছে।
আচ্ছা ঠিক আছে, তবে দরকার হলে আপনাকে আবার একটু থানায় যেতে হতে পারে।
আমি মইনকে ফিরে পাবো তো?
আশা করছি।
ইন্সপেক্টর ফারদিন মিরপুর থানার মধ্যে সব থেকে পরিচিত এবং সফল পুলিশ ইন্সপেক্টর। ওনাকে একদমই সবাই চেনে, প্রতিটা কাজে তিনি সফল। তাই মইন নিখোঁজ কেসের তদন্তের ভার তাকে দেওয়া হয়েছে। তিনি এখন বসে আছেন ডাক্তার আশিক সালামের চেম্বারে।
কি বলছেন অফিসার, মইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না?
আমি ঠিকই বলছি।
কবে থেকে? সেদিনে তো ওর সাথে কথা হলো আমার।
গত পরশু দিন থেকে তিনি নিখোঁজ।
আমাকে এই খবরটা কেউ দিল না?
আমি আপনাকে কিছু প্রশ্ন করব।
জি করুন।
আপনাদের বন্ধুত্ব কতদিনের?
অনেকদিন। আমরা পুরো 10 বছর একসাথে একই স্কুলে পড়েছি, তারপর কলেজেও দুজন একসাথে ছিলাম।
ওনার স্ত্রী অনন্যাকে চেনেন তো?
হ্যাঁ, চিনবো না কেন, ওদের বিয়ে তো আমি নিজে উদ্যোগ নিয়ে দিয়েছি। মইনের ফুপু তো অনন্যাকে কিছুতেই মইনের সাথে বিয়ে দিত না।
বিয়েটা মইন আহমেদের ফুপু মেনে নেননি?
না, তিনি এখনো অনন্যাকে পছন্দ করেন না।
কারণটা কি আপনি জানেন?
যতটুকু জানি তাতে অনন্যার পরিবার নিয়েই যত সমস্যা, আর অনন্যার থেকেও ভালো মেয়ে তিনি মইনের জন্য ঠিক করে রেখেছিলেন।
অনন্যার পরিবারের তো সবাই মেনে নিয়েছে।
অনন্যার কেউ নেই, আমি অন্তত তাই জানি।
কেউ নেই মানে?
ওর পরিবারের কাউকেই আমি কখনো দেখিনি, আর মইন আমাকে বলেছে অনন্যার কেউ নেই।
অনন্যা আর মইন সাহেবের পরিচয় কিভাবে আপনি জানেন?
যতদূর জানি ওদের ফোনে পরিচয়, রং নাম্বার।
আচ্ছা, মইনের ফুপু মানুষ হিসেবে কেমন, দেখেছেন কখনো?
হ্যাঁ, দেখেছি অনেকবার। তিনি যথেষ্ট শিক্ষিতা এবং বিচক্ষণ একজন মানুষ, আর ব্যবহার অনেক ভালো।
বুঝলাম। এবার একটা কথা বলুন তো, আপনার কাছে মইন আহমেদ কত টাকা পেতেন?
মইন আমার কাছে টাকা পেত?
আমার জানা মতে উনি তো আপনার কাছে টাকা পেতেন
না। না, ও আমার কাছে টাকা পাবে কিভাবে? আমি তো কখনো ওর থেকে টাকাই নিইনি, বরং এর উল্টোটা হয়েছে। ও প্রায় মাঝে মাঝে আমার থেকেই টাকা নিত।
আপনি কখনো টাকার জন্য মইন আহমেদকে হুমকি দিয়েছেন?
কি যে বলেন, আমার কি কম আছে? আচ্ছা, এইসব কথা আপনাকে কে বলেছে জানতে পারি কি?
কে বলেছে তার থেকেও জরুরি হলো সত্য না মিথ্যা বলছে সেটা খুঁজে বের করা। আচ্ছা, আজ চলি।
দরকার হলে আমাকে জানাবেন, আমি যতটা পারি সাহায্য করব।
মইন নিখোঁজ মামলার সব থেকে বড় জট এখানে। কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে এটাই পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। তবে এই সত্য বের করা যে সহজ হবে না তা বেশ ভালো করে বুঝে গেছেন ইন্সপেক্টর ফাতি। তবে যত কঠিনই হোক না কেন, তিনি এই সত্য সামনে আনবেনই। থানায় পৌঁছে কনস্টেবল অর্ধেককে ফোন দিলেন, তিনি ডেকে পাঠালেন তার রুমে, কারণ অনেক বড় একটা কাজের দায়িত্ব তিনি দিয়েছেন অর্ধেককে।
স্যার আসবো?
হ্যাঁ এসো। কি কি খবর পেলে বলো তো।
স্যার, অফিসে গিয়ে মইন আহমেদের বসের সাথে কথা বললাম। ওনারা বলেছেন মইন আহমেদ নাকি বিকেল 5টার দিকেই অফিস থেকে বেরিয়ে গেছে, আর বের হওয়ার আগে স্ত্রী অনন্যা সত্যির সাথে কথাও বলেছেন তিনি।
আর কোনো খবর পেয়েছ?
মইন আহমেদের এক কলিগের সাথে কথা বলে একটা খবর জানতে পেরেছি। মইন আহমেদকে নাকি গত 2 দিন ধরে খুব অন্যরকম লাগছিল।
যেমন?
ওনাকে দেখতে অন্যমনস্ক লাগত অনেক, তিনি নাকি মন দিয়ে কাজও করতে পারতেন না।
কারণ কিছু বলেছে?
না স্যার, তা উনি জানেন না।
জটিল থেকে জটিল হচ্ছে বিষয়টা।
স্যার, আমার তো একটা জিনিস মনে হয়।
কি?
ওনার নিখোঁজ হওয়ার পেছনে ওনার পরিচিত মানুষেরই হাত আছে।
ভালো কথা বলেছ।
স্যার, আমি একটা কাজ করি, মইন আহমেদের বাসার উপর নজর রাখি।
হ্যাঁ, তাই করো। আমাকে কোনো কিছু অন্যরকম দেখলেই জানাবে। আমি গিয়ে মইন আহমেদের ফুপুর সাথে কথা বলে আসি। মন বলছে খুব তাড়াতাড়ি কেসে রাখবি।
ইন্সপেক্টর ফারদিন এবং কনস্টেবল অন্তিক একসাথে বের হয়ে গেল থানা থেকে। এই নিখোঁজ রহস্যকে বেশি জট পাকাতে দেওয়া যাবে না, যেভাবেই হোক মইন আহমেদকে খুঁজে বের করতেই হবে। কিন্তু ইন্সপেক্টর ফারদিন জানে না কত বড় ধাক্কা তাদের সবার জন্য অপেক্ষা করছে। ইন্সপেক্টর ফারদিনের সামনে বসে আছে মইন আহমেদের ছোট বোন নিমু এবং তার ফুপু তামিনা হোসেন।
আপনি হঠাৎ নিমুকে আপনার বাসায় নিয়ে এলেন যে? আমি তো জানি ও নিজের ভাইয়ের বাসাতেই।
সত্যি কথা বলতে আমি অনন্যাকে পছন্দ করি না, বিশ্বাস তো অনেক পরের কথা। নিমুকে ওখানে আমার নিরাপদ লাগেনি।
কি জন্য অনন্যাকে আপনি পছন্দ করেন?
প্রথমত আমি মইনকে আমার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম। ওদের বাবা মা মারা যাওয়ার পর আমি ওদের মানুষ করেছি, আমারও তো একটা ইচ্ছে আছে। আর দ্বিতীয়ত, অনন্যার মধ্যে আমি কেমন যেন একটা সূক্ষ্ম ঝামেলা খুঁজে পাই, বয়স তো আর কম না, মানুষ দেখলে তো বুঝতে পারি।
তাহলে আপনি বলতে চান যে মহিনামের নিখোঁজ হওয়ার পেছনে তার স্ত্রী অনন্যার হাত আছে?
না না, আমি তা বলছি না। যেটা আমি জানি না তা নিয়ে অন্যকে কেন দোষ দেব?
আচ্ছা আন্টি, আশিক সালাম তো মইন আহমেদের খুব কাছের বন্ধু।
হ্যাঁ, অনেক ভালো ছেলে, মইনের জন্য অনেক করেছে ও।
আচ্ছা, অনন্যার মধ্যে সবচেয়ে খারাপ জিনিসটা কোনটা?
ওভাবে বলতে গেলে তেমন একটা বোঝা যায় না, তবে ও আসার পর থেকে মইনের লাইফে অনেক পরিবর্তন এসেছে।
যেমন? ঠিক কি ধরনের পরিবর্তন?
মইন খুব শান্ত স্বভাবের ছেলে ছিল, কোনো কিছুতেই মুখে মুখে কথা বলতো না কখনো। কিন্তু যেদিন থেকে অনন্যার সাথে পরিচয়, ঠিক সেদিন থেকে ওর মধ্যে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসে সেটা হলো মুখে মুখে কথা বলা। সারা দিন ফোনে কথা বলতো অনন্যার সাথে, আমি কিছু বললে মারাত্মক বেয়াদবি করতো আমার সাথে। এই ছেলে যে কিনা আমাকে ছাড়া কিছুই বুঝতো না, সে আমার সাথে অনেক দুর্ব্যবহার করত, আর অনন্যা যা বলতো তাই শুনত। পাগল হয়ে গিয়েছিল মইন অনন্যার জন্য। আপনি মিমোর সাথে কথা বলুন, আমি ফোনটা ধরে আসি।
দ্বিতীয় পর্ব শেষ হলো, সময় হয়ে গেছে তৃতীয় পর্বে অর্থাৎ শেষ পর্বে যাবার। আর ভীষণ রহস্য, ভীষণ সাসপেন্স, আশা করছি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এই রহস্যের শেষ কখন হবে। এক্ষুনি রহস্য শেষ করতে যাচ্ছি, জট করতে যাচ্ছি, তার জন্য শুনতে হবে আমাদের শেষ পর্ব অর্থাৎ এখন যে পর্বটি হবে। আপনি আছেন কুয়াশায় আমার সঙ্গে অর্থাৎ শ্যামিলের সঙ্গে, আর শুনছেন এবিএস রেডিও 89.2 এফএম। ধরতে পাশের ঘরে গেলেন তামিনা হোসেন। এদিকে ইন্সপেক্টর ফারদিনের সামনে চুপচাপ বসে আছে মিমু। মুখ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে খুব চিন্তায় মগ্ন মিমু। তারপর নিজে থেকে কথা বলে উঠল,
ভাইয়ার কোন খবর পেয়েছেন?
আপাতত না, তবে খুব তাড়াতাড়ি আশা করি পেয়ে যাব।
আমার ভাইয়ার মতো মানুষের যে শত্রু থাকতে পারে তা আমি ভাবতেও পারিনি।
আচ্ছা, তোমার ভাইয়া যেদিন নিখোঁজ হয় সেদিন তুমি কোথায় ছিলে?
কলেজ শেষে প্রাইভেট পড়ে আমি বাসায় গিয়ে দেখি ভাবি রেডি হয়ে বসে আছে। আমাকে বলল ভাইয়ার সাথে কোথায় নাকি যাওয়ার আছে।
তখন কটা বাজে?
প্রায় রাত 8টার মতো।
আচ্ছা, ওনারা কোথায় যেতেন তা জানো?
না, তবে ভাইয়ার মুড ভালো ছিল না, হয়তো সেজন্যই দুইজন ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল।
তোমার ভাইয়ার মুড ভালো ছিল না কেন?
ভাইয়া নিখোঁজ হওয়ার দুই দিন আগের কথা, অনেক রাতে ভাইয়ার গলা শব্দ শুনতে পাই, নিচে দারোয়ানকে ডাকছে। পরদিন এই ব্যাপারে কথাও হয় টেবিলে সকালে নাস্তা করার সময়, আর ভাইয়া বলে।
মিমু একে একে সব বলতে থাকে সেদিন রাতে মইনের কিছু অদ্ভুত লোকের সাথে দেখা হওয়ার কথা। ইন্সপেক্টর ফরদিন প্রথম থেকে সবকিছু মেলানোর চেষ্টা করতে থাকেন, কোথাও যেন কোন সূক্ষ্ম একটা ব্যাপার সবার চোখ এড়িয়ে যাচ্ছে। মহিলা আমাদের এই ভয়কর ঘটনা কি শুধুই কোনো মানসিক সমস্যা, নাকি এর পেছনে আছে অনেক বড় কোনো রহস্য? হঠাৎ ফোন বেজে ওঠে ইন্সপেক্টর ফারদিনের হাতে, নিয়ে দেখেন কনস্টেবল অন্তিকের ফোন। ফোন ধরে তাড়াতাড়ি থানায় আসতে বললেন কনস্টেবল অন্তিককে, তিনিও বের হয়ে গেলেন থানার উদ্দেশ্যে। সব রকম তথ্য সংগ্রহ করা হয়ে গেছে, এখন শুধু দুয়ে দুয়ে চার মেলানো বাকি। থানায় গিয়ে দেখেন কনস্টেবল অন্তিক অনেকক্ষণ ধরে বসে আছে তার রুমে।
তার মানে তুমি বলতে চাইছো যে দারোয়ান ব্যাপারটা জানত?
হ্যাঁ স্যার, আমাকে নিজে থেকেই তো সব বলল,
মইন আহমেদ নিজে তাকে জিজ্ঞেস করেছে যে সেদিন রাত ১২টার দিকে সাদা পোশাক পরা কোনো লোক বাসার মধ্যে ঢুকেছিল কিনা, সেদিন গেট কখন লাগিয়েছে, এই বাসায় কেউ মারা গেছে কিনা, তারপর এই ফ্ল্যাটে নতুন আর কোনো ফ্যামিলি এসেছে কিনা, এই সব কিছু নিজেই বলল।
আর কিছু জানতে পেরেছ?
স্যার, সবথেকে অবাক করা ব্যাপার হচ্ছে আমরা জানি যে মইন আহমেদ কিন্তু বাসা থেকে নয়, নিখোঁজ হয়েছে অফিস থেকে বের হওয়ার পর। কিন্তু স্যার, সেদিন বিকেল ৫:৩০টার দিকে তার বাসার দারোয়ান রশিদের ঘরে বাইরে থেকে তালা মেরে দিয়ে কে যাবে আর কেনই বা মারবে?
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু মেলাতে দাও। যেদিন মইন আহমেদ নিখোঁজ হন সেদিন কেউ একজন তার বাসার দারোয়ানের ঘরে বাইরে দিয়ে তালা মেরে দিয়ে গেছে, সময়টা ছিল বিকেল ৫:৩০টা। আর মইন আহমেদের অফিস থেকে খবর নিয়ে জানা যায় তিনি অফিস থেকে বের হন ৫টায়।
স্যার, আমার মনে হচ্ছে।
তোমার যেমন হচ্ছে আমারও তাই মনে হচ্ছে অন্তিক, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে যে আমরা যেটা ভাবছি এটাই সত্যি।
আমি একটু নজর রাখি স্যার।
রাখো, আমি গিয়ে একটা দরকারি কাজ ছেড়ে আসি।
ইন্সপেক্টর ফারদিনের কাছে এখন প্রায় সবটা যেন পরিষ্কার হয়ে গেছে, কিন্তু শুধু প্রমাণের অপেক্ষা। ৭:০০টার দিকে কলিং বেল বেজে উঠল মইন আহমেদের ফ্ল্যাটে। দরজার সামনে প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন ইন্সপেক্টর ফারদিন, কিন্তু কেউ দরজা খুঁজে না। প্রায় ১৫-২০ বার বেল দেওয়ার পর দরজা খুলল অনন্যা।
সরি সরি, দরজা খুলতে একটু দেরি হয়ে গেল আমার।
ব্যস্ত ছিলেন নাকি?
না না, আসলে ঘুমিয়ে গেছিলাম।
এই সময় ঘুম? আপনি কি অসুস্থ?
একটু, আসলে মনের চিন্তায় একদম ঘুমাতে পারি না রাতে।
চিন্তার আর কিছু নেই?
চিন্তার কিছু নেই মানে?
আপনাকে একটা খবর দিতে এসেছি।
কি খবর? মনের ব্যাপারে কিছু?
হ্যাঁ, যদিও ব্যাপারটা গোপন তাও আপনাকে বলছি।
মনকে খুঁজে পেয়েছেন আপনারা?
জানতে পেরেছি মঈন সাহেব এখন ঠিক কোথায় আছেন তা জানতে পেরেছি।
কোথায়? কোথায় আছে মঈন?
খুব তাড়াতাড়ি জানতে পারবেন।
কবে? কবে জানতে পারবো আমি?
আশা করি কাল পরশুর মধ্যে জানতে পারবেন।
আপনি চা খাবেন? আপনি বসুন, আমি আপনার জন্য একটু চা করে নিয়ে আসছি।
না, আজকে আর চা খাবো না, কাল একেবারে এসে ডিনার করব। আমার সাথে মঈন আহমেদকেও নিয়ে আসবো। আজ আসি।
থানায় ফিরে কেসের ব্যাপারে অনেক চিন্তা করলেন ইন্সপেক্টর ফারদিন। এখন শুধুমাত্র একটাই রাস্তা আছে, এছাড়া এই কেস সমাধান সম্ভব নয়। অনেকক্ষণ এই কেস নিয়ে ভাবলেন তিনি। অন্তিক এখনো কোনো খবর নিয়ে আসেনি। আচ্ছা, ছেলেটার কোনো বিপদ হয়নি তো? কাজটা ঠিক মতো করতে না পারলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। অন্তিককে ফোন দিতে গিয়ে ফোন দিলেন না তিনি। এখন শুধু অন্তিকের ফোনের অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু করার নেই। ঠিক সেই মুহূর্তে হাঁপাতে হাঁপাতে ইন্সপেক্টর ফারদিনের রুমে আসে কনস্টেবল অন্তিক। তারপর সব বলতে থাকে ইন্সপেক্টর ফারদিনকে। অন্তিকের কথা শুনে নিজের কানকে বিশ্বাস করাতে পারেন না ইন্সপেক্টর ফারদিন। এত বড় একটা ধাক্কা তার জন্য অপেক্ষা করছিল। নিজেকে অনেক কষ্টে শান্ত করে নেন ইন্সপেক্টর ফারদিন। তারপর ঠান্ডা মাথায় তৈরি করেন এক ফাঁদ, এমন এক ফাঁদ যাতে ধরা পড়বে অপরাধী নিজেই। অনেকক্ষণ পর ইন্সপেক্টর ফারদিন বের হন তার রুম থেকে। তার পরনে কালো এক ধরনের কাপড় যা তার পুরো শরীরকে ঢেকে রেখেছে। আগে থেকে সব ঠিক করা থাকায় খুব তাড়াতাড়ি পৌঁছে যান তার নির্দিষ্ট স্থানে। তারপর পাইপ দিয়ে উঠে যান দোতলার ঠিক জানালার পাশে।
রক্ত চাই, আরো আরো অনেক রক্ত চাই।
অনেক রক্ত দিয়েছি তোমাকে, তুমি কিন্তু এখন আমাকে শক্তি দাওনি।
আরো আরো অনেক রক্ত মাংস লাগবে, না হলে এত সহজে কি শক্তি অর্জন করা যায়?
এই নাও, এই নাও আরো অনেক রক্ত। শক্তি দাও আমাকে, শক্তি দাও, শক্তি দাও।
নরম মাংস দিতে পারবি আমাকে? হ্যাঁ পারবি।
হ্যাঁ পারবো।
আমি
একটা লাশ পাবে, সাথে পাবে অনেক অনেক হাড় আর রক্ত, পুরো একটা নরম মাথা পাবে তুমি।
অনেক অনেক আনন্দ হবে কাল, কাল তুই পূর্ণ শক্তির অধিকারিণী হবি, অনেক অনেক শক্তি।
আমি হব এই পৃথিবীর সব থেকে ক্ষমতাবতী, পৃথিবীর সব আমি নিয়ন্ত্রণ করব, আমি আমি।
চোখের সামনে এই দৃশ্য সহ্য করতে পারছিলেন না ইন্সপেক্টর ফার্দি। অনন্যা আর আশেপাশে এত রক্ত, অনন্যার সারা শরীরে লেগে আছে এইসব রক্ত, আশেপাশে পড়ে আছে অনেক ঘাড়। না, অনেক কষ্টে নিজেকে সামলে নিচে নেমে আসেন ইন্সপেক্টর ফার্দি। যত দ্রুত সম্ভব এসব বন্ধ করতে হবে। পরদিন সকালে ইন্সপেক্টর ফার্দিন তার ফোর্স নিয়ে পৌঁছে যান মইন আহমেদের ফ্ল্যাটে। আর তারপর
ও আবার মনে হয় পুলিশ এসেছে, এত বিরক্তিকর। কে?
আপনি এখন
ব্যস্ত ছিলেন?
না না, আমার আর কিসের ব্যস্ততা, আসুন ভেতরে আসুন।
এই আসো সবাই।
একি আপনার একার আসার কথা না? আপনার সাথে এত পুলিশ কেন?
ওটা তো আমার থেকে আপনিই ভালো জানেন।
কি বলছেন এসব উল্টাপাল্টা কথা?
এই ওনার সাথে হ্যান্ডকাফ লাগাও, তাড়াতাড়ি করো।
না, কেউ আমার কাছে আসবে না, সবাইকে আমি খুন করে ফেলবো, কেউ আসবে না আমার কাছে।
এই দাঁড়িয়ে না থেকে ওনাকে নিয়ে যাও।
যাব না আমি, ছাড়ো ছাড়ো আমাকে।
স্যার বাসাটা ভালো করে চেক করি, এখানে মইন আহমেদের লাশ আছে।
ছাড়ো আমাকে।
হ্যাঁ সেটাই করো, আমি থানা যাচ্ছি, লাশ পেলে থানায় নিয়ে আসবে। ওকে স্যার।
ছাড়ো।
কি করুন কি মর্মান্তিক, এইভাবে প্রাণ দিতে হলো মইন আহমেদকে, যে স্ত্রীকে ভালোবেসে মায়ের মতো ফুপুকে এত কষ্ট দিয়েছে সে, আজ কিনা তার হাতে প্রাণ দিতে হলো তাকে। অনন্যা পিসাদ সাধনা করতে গিয়ে নিজের স্বামীকে খুন করল। সত্যি কিছু মানুষের বাইরের রূপ দেখে বোঝাই যাবে না যে তার ভেতরের রূপটা কত নিষ্ঠুর হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রায় দুই ঘন্টা ধরে পুরো বাসার প্রতি জায়গা খুব ভালো করে খোঁজা হলো, কিন্তু না, লাশ কোথাও নেই। কোথায় লুকোতে পারে লাশ? মাথা কাজ করছে না পুলিশ ডিপার্টমেন্টের।
আপনাকে বাইরে থেকে দেখে বোঝা কঠিন যে আপনি এতটা জঘন্য।
সেটা তো আপনাকে দেখেও বোঝা যায় না।
অভিনয়টা আপনি ভালোই জানেন।
না, ভালো জানলে আর এইভাবে ধরা পড়তে হতো না আমাকে।
এবার বলুন তো লাশ কোথায় রেখেছেন?
বলবো না। খুঁজে পাননি বুঝি মইন এর লাশ?
আপনি বলতে বাধ্য।
আমি তো বলবই না।
বলবেন না, ঠিক আছে তাহলে দেখুন।
আমার ব্যথা লাগছে, ব্যথা লাগছে অনেক।
এবার বলুন কোথায় লাশ, কেন মেরেছেন নিজের স্বামীকে?
আমি যে মহাশক্তির অধিকারী হতে চাই তা ও বুঝে আমার কাজ নষ্ট করতে চেয়েছিল। আমাকে জোর করে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল মইন, তার ওকে শেষ করে দিয়েছি।
তার মানে উনি বাসায় এসেছিলেন অফিস থেকে? আপনি তাহলে দারোয়ানের ঘরে তালা মেরে দিয়েছিলেন যাতে দারোয়ান জানতে না পারে যে মইন আহমেদ বাসায় এসেছেন, কি তাই তো?
একদম ঠিক। এই দারোয়ানটা অনেক প্ল্যান নষ্ট করে দিয়েছে আমার। আমি ওর জন্য ঠিক মতো হার জোগাড় করতে পারতাম না। রাজ করে কবরস্থানে গিয়ে যে হার জোগাড় করতাম তা ওই দারোয়ানটা মঈনকে বলে দিয়েছিল। আজকে যদি আমি জেলে না থাকতাম তাহলে প্রথমে আপনি, ওই দারোয়ান হতো আমার শিকার।
পুরো কাজটা কিভাবে করলেন কি বলুন, বলুন পুরো কাজটা কিভাবে করলেন?
সেদিন মঈন বাসায় আসার আগে অফিস থেকে আমাকে ফোন করেছিল যে সে আসছে। তখনই আমি আমার পুরো প্ল্যান করে ফেলি। এই সুযোগ আমি তখন দৌড়ে নিচে গিয়ে দারোয়ানের ঘরে তালা মেরে দিয়ে আসি, খোঁজার কিছু দিয়ে নাম। তখনও দারোয়ানটা ঘুমাচ্ছিল, তাই কাজটা করতে আমার কোনো ঝামেলাই হয়নি। তারপর মঈন বাসায় আসে, তখনই বুঝতে পারি আমি যা ভেবেছিলাম তাই, মঈন সব জেনে গেছে।
অনন্যা একে একে বলতে থাকে সে বিকেলে আসলে কি ঘটেছিল। আর যা ঘটেছিল তা শুনে ইন্সপেক্টর ফারদিন বাকরুদ্ধ হয়ে গেল। এও কি সম্ভব?
একি, তুমি যে বললে তুমি রেডি হয়ে আছো আমার সাথে বাইরে যাবে।
কোথায় যেন যাবো আমরা?
অনন্যা দেখো, আমি সব দেখে ফেলেছি সেদিন। তুমি যতই বলো না কেন সেসব আমার দেখার ভুল ছিল। আমি জানি আমি ঠিক দেখেছি, তুমি অসুস্থ হবেন না।
ওহো, তুমি সব জেনে গেছো? তাহলে তো তোমার
মানে অরুণা, কি সমস্ত পাগলামি করছো? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি যা করছো তা ভুল করছো, এসব কোনো সুস্থ মানুষ করে না। আমি জানি হয়তো তোমার একটা মানসিক কোনো সমস্যা, এসব সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি।
আমার আমার মানসিক সমস্যা? না 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 না, আমি যা করছি ভেবে করছি, এখন যা করব তাও ভেবেই করব।
কি করবে তুমি?
ওই যে বললাম না, তোমার এখানে এইটি
না না অনন্যা, তুমি এটা করতে পারো না। আমরা দুজন দুজনকে ভালোবাসি।
আমি তোমাকে ভালোবাসি না মঈন, তোমায় জানো আমি কোন পুরুষকেই ভালোবাসি না। আমি তো পুরুষের রক্ত পান করি, রক্ত হাড় খুলে দিয়ে আমার শয়তানের পুজো করি। শয়তান খুশি হয়ে আমাকে অনেক 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 শক্তি দেবে, আর আমি হব পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর নারী। আমি শুধু ভালোবাসি নিজেকে, শুধু নিজেকে।
কি বলছো এসব? আমি তোমাকে এ সমস্ত করতে দেব না, আমি তোমাকে হারাতে চাই না, কিছুতেই না। না কিছুতেই না, না অরুণা, অরুণা শান্ত হও, না অরুণা, অরুণা না অরুণা।
ও ও আমাকে জাপটে ধরে রাখে। কিছুতেই ছাড়ছিল না। আমি টের পেলাম আমি দুর্বল হয়ে পড়ছি। মইনের ভালোবাসার জোর আমার শক্তি শুষে নিচ্ছে। আর না, আমার এতদিনের তপস্যা শেষ হতে দেয়া কিছুতেই যাবে না। ফুলদানি পেলাম, সেটা দিয়ে ওর মাথায় একটা পাড়ি দিই আমি। ও আমাকে ছেড়ে দিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। আর ওর মাথা দিয়ে কল করে রক্ত পড়ছে। রক্ত আমি জানি এইটুকু আঘাতে ও মরবে না। এবার কলা চেপে ধরলাম আমি, আমার শরীরের সব শক্তি দিয়ে চেপে ধরলাম। কোঙানি শুরু হলো কিন্তু বাধা দিল না। কেমন অদ্ভুতভাবে তাকিয়েছিল আমার দিকে। তারপর সব শেষ। মেরে ফেললাম ওকে। এরপর ওর শরীরটাকে আমি চার ভাগ করি, তারপর প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিই।
ফ্রিজে?
হ্যাঁ, আমি ওখানে ভালোই থাকতে চেয়েছিলাম জানেন তো, কিন্তু ও আমাকে আমার কাজে বাধা দিয়েছে।
আপনি তাহলে কেন বলেছিলেন যে আশিক সালামের দোষ?
কারণ ও মিমুকে বিয়ে করতে চেয়েছিল। এটা তো হতে দেওয়া যাবে না, কারণ আমি আশিককেও খুন করতাম।
ইন্সপেক্টর ফারদিনের কাজ শেষ। ফোর্স পাঠিয়ে মইন আহমেদের বাসার ফ্রিজ থেকে উদ্ধার করা হয় তার চার খণ্ড করা লাশ। কিভাবে মুহূর্তের মধ্যে পাল্টে যায় পরিস্থিতি, যে কেউ কখনো ভাবতেও পারে না। জীবনে যে মানুষগুলো আমাদের অনেক কাছের, তাদেরকে আদৌ আমরা ভালো করে চিনি? যেভাবে সময় পাল্টে যায়, ঠিক সেভাবে পাল্টে যায় পরিচিত কাছের মানুষগুলোর রূপ। আর বেরিয়ে আসে আড়ালে থাকা ভয়ঙ্কর সেই পৈশাচিক রূপ।
এতক্ষণ ধরে শুনলেন আজকের গল্প, যার নাম ছিল বৈশাচিক রূপ। লিখেছেন ফাতেমা কাইমি আর নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন আজকের গল্পে তাদের নামগুলো এখন জানিয়ে দিচ্ছি। ইন্সপেক্টর ফারদিনের চরিত্রে অভিনয় করেছেন সাইফ, কনস্টেবল অন্তিকের চরিত্রে ছিলেন শুদ্ধ, অনন্য শক্তি চরিত্রে অভিনয় করেছেন সাকি, মইন আহমেদের চরিত্রে আবির, আশিক সালামের চরিত্রে লোবান, দারোয়ান রশিদের চরিত্রে মনির এবং মিমুর চরিত্রে অভিনয় করেছেন কাইমি। এই ছিল আজকের কুয়াশার গল্পের কলা কুশলীদের নাম। আগামী সপ্তাহে আবারও কুয়াশা শুরু করার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।
exclusively on FusionBD.com.